السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. সকল জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. جبان খুলে সকলে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا شفيعنا উহুদের ময়দানে রাসূল ভেঙেছো দান তথা ফিরেছো এ জমিনে ইসলাম। উহুদের ময়দানে রাসূল ভেঙেছো দান তথা ফিরেছো এ জমিনে ইসলাম। ভুলে গেছে মোরা সে রাসূলের বিধান, ভুলে গেছি মোরা আল্লাহর কোরআন, নামেতে শুধুই মুসলমান। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। মাশরিকে হুব্বে মুহাম্মাদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি। মাতলায়ে দিওয়ানি মা, মাতলায়ে খুরশিদে এশকাস, সিনায়ে সোজানে মা, বালাগাল উলাবি কামালিহি, কাশাফাত দুজাবে জামালিহি, হাসনাত জামিও খেসালিহি, সল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়া আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ। হাশরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কানতে থাকবে, এমন কঠিন অবস্থা হাশরে হবে। সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদাই পড়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবেন ইয়া হাবিবুল্লাহ আজকে হাশরের ময়দানে আপনি কাঁদবেন না, আপনাকে পাওয়ার জন্য আমার বেহেশত গুলো কাঁদতেছে। নবী বলবেন আল্লাহ বেহেশত আমাকে পাওয়ার জন্য কান্দে, আর আমি কাঁদতেছি আমার গুনাহগার উম্মত সহ বেহেশতে যাওয়ার জন্য। যে রাসূল হাশরের ময়দানে কাঁদবেন আজও কান্দেন মদিনায়, সে রাসূলের জন্য আমাদের কলিজা একটাবার কান্দে না। ও দরদি আল্লাহ আজকের এই মাহফিলের ওসিলায় কঠিন হাশরের ময়দানে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে দানর তৌফিক দিয়া দিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah To jore shore la ilaha illallah La ilaha illallah 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 La ilaha illallah লা ইলাহা আর একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে মুমিনগণ লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে মুমিনগণ এই কলেমার জন্যে নাবিজি এই কলেমার জন্যে নাবিজি সহিলেন কত জ্বালাতন লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে পাগল মন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বত কলিজার ভিতরে নিয়া জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি তো ইজ্জু মান্তাশা সম্মান দেওয়ার মালিককে, এতগুলো মানুষের মধ্য থেকে আল্লাহ জিনাকে পছন্দ করে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম যিনারা মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা কোরআন হাদিসের আলোকে আপনাদের করে শোনালেন, সমস্ত বক্তাগণকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে বসা আল্লাহর পাগল বান্দারা, আমি কিন্তু আপনাদেরকে পাগল বললাম, এতে রাগ করলেন? কার পাগল? পাগলের কোনো হিসাব নাই, পাগলের কোনো বিচারও নাই। দুনিয়ার আদালতে উকিল যদি আসামিকে হাকিমের সামনে পাগল উপস্থাপন করতে পারে, দুনিয়ার আদালত তাকে খালাস দিতে বাধ্য হয়ে যায়। আল্লাহর আখিরাতের আদালতে আপনাদের মতন পাগল বান্দারা যখন দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক বিনা হিসাবে আপনাদের জান্নাত দিবে। বিশ্বাস হয়? আমাদের ভিতরে একটা ব্যারাম ঢুকছে, বেহেস্ত পাই কি না পাই, পাই কি না পাই, পাই কি না পাই, এরকম ব্যারাম আছে না নাই? আমি একটা হিন্দুকে জিজ্ঞাসা করছিলাম, মরলে কোথায় যাবেন? কয় স্বর্গে যাব। একটা হিন্দুর কি বিশ্বাস মরলে স্বর্গে যাবে? একজন মুসলমানকে জিজ্ঞাসা করলাম, মরলে কোথায় যাবেন? কয় কবরে যাব। দেখছেন, মুসলমানের বিশ্বাস মরলে কবরে যাবে, আর হিন্দুর বিশ্বাস মরলে স্বর্গে যাবে। আমাদের বিশ্বাসটা হলো আমরা মরলেই কবরে যাব। মরলে কেউ কবরে যায়? জোরে কন, মরলে কেউ কবরে যায়? মানুষের দেহ কবরে যায়, কিন্তু মানুষের ভিতরে যে জিনিসটা রয়েছে, যার কোনো মরণই নাই, যার কোনো, সেই জিনিসটা কি? কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে? কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে? আমার হীরামন পাখি, আমার প্রাণ প্রাণ পাখি, সবই মিশে আর ফাঁকি। আমাদের দেহের ভিতরে এই পাখিটার কিন্তু মরণ নাই। জোরে কন কি নাই? পঞ্চ আত্মা পঞ্চরূহ হিসাবেতে দেখা যায়, একেতে দুইয়েরই জন্ম, পরমাত্মার মরণ নাই। কে বলে মানুষ মরে? মানুষ মরিলে তবে বিচার হবে কার? আজকে আমার সামনে যারা বসে আছেন, আপনারা সবাই আল্লাহর পাগল। আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া, কঠিন শীতকে উপেক্ষা করে, কোরআন হাদিসের মহব্বত নিয়া আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছে না নাই? আমার আগে আমার আজিজুল ভাই মায়েদের উপরে খুব গুরুত্বপূর্ণ ওয়াজ করেছেন। মায়েরা এখন রাগ করলো না খুশি হলো আল্লাহ ভালো জানে, কারণ মায়েদের বিরুদ্ধে আমার জিন্দগিতে আমি কোনোদিন ওয়াজ করি না। মায়েদের বিরুদ্ধে কোনো ওয়াজ কোরআনেও নাই, হাদিসেও নাই। যত ওয়াজ সব মায়েদের পক্ষে ওয়াজ। ধরে এখন সুবহানাল্লাহ। কিন্তু খালি মায়েরা তো বসে নাই, মায়েদের সঙ্গে আর এক দল বসে আছে, তারা হলো বোন। আমি বোনদের বিরুদ্ধে ওয়াজ করি না, তবে আমার ওয়াজের মধ্যে বোনকে সাইজ করার একটু ওয়াজ থাকে, কারণ বোনেরা যদি বেসাইজ হয়ে যায়, ইফতিদিং এর অপরাধে আমাদের সব ভাইগুলো যাবে জেলখানায়। আমরা কি চাই যে আমাদের ভাইগুলো সব জেলখানায় যাক? এটা কি আমরা চাই? এই জন্যে আমাদের বোনদের একটু সাইজ হতে হবে, বেসাইজ হলেই বড় বিপদ। সাইজের মধ্যে থাকলে তাদের বিরুদ্ধেও কোনো ওয়াজ নাই। পর্দার অন্তরালে আমার মা বোনেরা যেনারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সকল অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা হলো বান্দার হক। যে অবস্থায় থাকে না কেন, আল্লাহর শুকরিয়া আদায় করা ছাড়া আমাদের কোনো গতি আছে? আর এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আপনাদেরকে দেখার জন্য আল্লাহ অসংখ্য রহমতের ফেরেশতা নাজিল করেছে। এটা কি বিশ্বাস হয়? দেখছেন কোনো দিন? না দেখা বিশ্বাস, না দেখা বিশ্বাস। এই বিশ্বাসটা ইমান, কিন্তু ইয়াকিন না। ইমানের পর্যায়ে মানুষ থাকলে মরার আগে বেঈমানও হতে পারে, কিন্তু ইমানটা যখন ইয়াকিনের পর্যায়ে যাবে, তার বেঈমান হওয়ার আর কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। একটা হলো ইমান, আর একটা হলো ইয়াকিন। যেরকম আমরা সবাই বিশ্বাস করি নামাজ পড়া ভালো, আজান খুব ভালো জিনিস, এটা সবাই বিশ্বাস করি না? সবারই ইমান আছে, আর সালাত ও খায়রুম মিনান নাওম শুনলে ঘুম থেকে চেতন পাওয়া লাগবে, এটা সবার ইমান। কিন্তু ইয়াকিন নাই। গভীর রাত্রে এই শহর গাড়ি কেউ যদি চোর 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 বলে চিল্লাই, আপনারা বলেন তো ঘরের মধ্যে থাকবেন না বের হবেন? এমন কি ল্যাবের মধ্যে থেকে বের হয়েছে, লুঙ্গি যে খুলে গেছে ওর খেয়ালি নাই, ও ন্যাংটা হয়ে বের হয়েছে, একজন বলে তোর কাপড় কোথায়, মারছে দৌড়। মানে চোর চোর কথাটাকে এমন বিশ্বাস করেছে যে যার যা ছিল সেটা নিয়ে বের হয়েছে। যেমন ইয়াকিন চোর চোর কথা শোনার পরে হয়েছে, আর সালাতু খায়রু মিনান নাম শোনার পরে তেমন ইয়াকিন হয় নাই, যার কারণে কেউ ল্যাব ছাড়তেছে না, আরো ঘুমের মধ্যে ডুবতেছে। জোরে কোন ঠিক কিনা? একটা হলো ইমান, একটা হলো ইয়াকিন। আজকে যে সমস্ত ছেলেপেলেরা রাস্তাঘাটে ঘুরতেছে, আপনারা বলেন এই সমস্ত যুবকেরা আল্লাহর প্রতি ইমান আছে কিন্তু ইয়াকিন নাই। ইয়াকিন যদি থাকতো তাহলে এই কোরআনের মাহফিলকে বাদ দিয়া তারা রাস্তাঘাটে ঘুরতে পারত না। আমি আপনাদের সামনে যে আলোচনা করব, এই আলোচনা শুনে শুধু ইমান না ইয়াকিন যেন পয়দা হয়, সুবহানাল্লাহ বলেন। যেমন ফেরেশতারা আমাদেরকে দেখতেছে, আমরা শুনতেছি যে ফেরেশতা আমাদের দেখতেছে, কিন্তু আমরা কোনোদিন ফেরেশতা দেখতে পাই? আসলে কি ফেরেশতা দেখা যায়? এই যে না কইলেন, এটা কি বুঝে শুনে কইলেন না এমনি এমনি কইলেন? এই দেখেন, এই যে এক ভাই বলতেছে অন্তরচক্ষু থাকলে দেখা যাবে, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন কাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। যাদের অন্তর উপরে মোহর মেরে দেওয়া হয়েছে তারা চোখেও দেখবে না, তারা কানেও শুনবে না। তাহলে আমাদের অন্তর উপরে কি মোহর মারা হয়েছে? কোন আমরা কেন দেখতে পাচ্ছি না? আমরা দেখতে পাচ্ছি না মানে দেখার কোনো চেষ্টাও আমরা কোনোদিন করতেছি না, ওই শোনা কথার উপরে আমরা থাকতে চাই। কেউ যদি বলে বগুড়া এক মানুষকে মাইরা ছয় টুকরা করছে, আপনি যদি বলেন তুই কি দেখছিস ভাই, বলেন আমি শুনছি স্যার মাথায় গিয়া, আরে পাগলা, শোনা কথার বিশ্বাস আছে? তাহলে শোনা কথার বিশ্বাস যদি না থাকে, সারা জীবন শুনে যাবেন ফেরেশতা আমাদের দেখতেছে কিন্তু আমরা একদিনও দেখার চেষ্টা করব না, এটা কি হতে পারে? কারণ 40 টাকা কেজি লোহা কিনে এনে 42 টাকা কেজি বিক্রি করলে কয় টাকা লাভ? কিন্তু এই 40 টাকা কেজি লোহার উপরে যদি গবেষণা করে আইসি বানায়, পার্টস বানায়, নাট বানায়, স্ক্রু বানায়, বল্টু বানায়, তখন কিন্তু ওজন 1 কেজি থাকে দাম 42 টাকা হয় না, 42,000 টাকা বেড়ে যায়। জোরে কোন ঠিক কিনা? একটা লোহার উপর গবেষণা করে যদি বিজ্ঞানী লোহার দাম বাড়াতে পারে, তাহলে আমরা মুসলমান আমাদের ইমান আমলের উপরে কোরআন হাদিসের উপরে গবেষণার দরকার আছে না নাই? কিন্তু কোনোদিন কি করছি ভাই? সারা জীবন খালি ওয়াজ শুনেই যায়, শোনা কথার বিশ্বাস নাই। এখন ওয়াজ শুনে চলে যাবে, বক্তা কি বলল এ কথা কারো মনে থাকবে না, কারণ ইমান থাকলেও ইয়াকিন আসতেছে না। আজকের সাবজেক্টটি হলো ইয়াকিন পয়দা করা। এই জন্য ইয়াকিন কিভাবে পয়দা হবে, তৈরি হবে, এর উপর আমি আলোচনা করতে চাই। আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে বলে আমিন। আর একবার জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? ভালো থাকা দুই রকম, আলহামদুলিল্লাহ তো ঠিক হইতেছেন, কিন্তু ভালো থাকা তো একরকম না, ভালো থাকা কয় রকম? একটা হলো শারীরিক, একটা হলো মানসিক, একটা হলো শরীয়ত, একটা হলো মারেফাত। শরীয়তটা হলো যেটা চোখে দেখা যায়, আপনার শরীরটা কেমন আছে আপনি বুঝবেন ঠিক কিনা, কিন্তু মনের খবর কি? শরীরের শক্তির জোর বেশি না মনের শক্তির জোর বেশি? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ইমানা। সুবহানাল্লাহ বলেন। মুমিন তো তারাই যারা আল্লাহর জিকির আজকার করার কারণে তাদের অন্তরটা শান্তি পায়, কোরআন শরীফের তেলাওয়াত করলে তাদের ইমানের জজবাটা আল্লাহ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। সেই কোরআনের মাহফিলে আপনারা এসেছেন, আমি কোরআন হাদিসের আলোকে খুব অল্প কথায়, বেশি না, কারণ টি বলেন যে কলস আছে মুখটা করে বেঁকা, আপনি সারা রাত চাপ দেন কলস ভরবে না, কিন্তু মুখ যদি টি বলের মুখের সঙ্গে কলসের মুখ লেভেল পজিশনে থাকে, অল্প চাপেই কলসটা ভরবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য সারা রাত ওয়াজ শোনার কোনো দরকার নাই। আমরা যারা এখানে মহব্বত করে বসেছি ভাই, অল্প সময়ে গল্প হবে কিন্তু কথাটা শুনতে হবে মনোযোগ দিয়া। জোরে কোন কি দিয়া? আপনাদের মন আর আমার কথা এই দুইটা এক করা লাগবে, যদি মনোযোগ না দেন ওয়া শুনে লাভ হবে? শীতলায় সের যদি হয় চল্লিশ সারে মন, মনে মনে মিল না হলে মিলবে না ওজন। এরকম একটা গান আছে না নাই? এই গানটা কেমন লাগে? হ্যাঁ, এই যে সামনে থেকে মুরব্বী খালি হাসতেছে, আর প্রধান বক্তাকে নিয়ে আসা হয়েছে, তারপরে বলতেছে আপনি আরো ওয়াজ করেন। মানে ওয়াজ শুনতে শুনতে এমন পাগল হয়েছে যে সারা রাত ওয়াজ চলবে, এখনই কেন নিয়ে আইছে, মানে সারা রাত শুনবে, এত মজে গেছে। সুবহানাল্লাহ। কর আমাদের দেহের মধ্যে যে মনটা আছে, আলা ইন্না জাসাদিন ফি মুজগাতান ইজা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস কেন বোঝানোর জন্য আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। আল্লাহর একজন মহাকিক বান্দা ছিলেন, নাম হলো হযরত আলী। জোরে বলেন নাম কি, আরো জোরে কোন, আপনারা নাম শুনছেন, তাকে চিনেন? চিনেন না? মা ফাতেমার বয়স যখন 17, আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজের মধ্যে কাঁদতেছেন, কারণ উম্মে কুলসুমার বিয়ে হয়েছে 14 বছর বয়সে, জয়নাবের বিয়ে হয়েছে 14.5 বছর বয়সে, রোকেয়ার বিয়ে হয়েছে 14 বছর 9 মাসে, কিন্তু ফাতেমার বয়স হলো 17। এখন পর্যন্ত বিবাহের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ নবী কি ব্যবস্থা করতে পারেন? যদি আল্লাহ হুকুম না দেয়, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। জোরে বলি সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ যখন নবী আমার কাঁদতেছে, এমন সময় আল্লাহ ডাক দেয়, বলে হাবিবুল্লাহ আপনি যেমন ফাতেমারে ভালোবাসেন, আমি আল্লাহও তেমন ভালোবাসি। ওই ফাতেমার বিয়ের জন্য আপনাকে কাঁদতে হবে না, আমি আল্লাহ হওয়া ফাতেমার বিয়ের ঘটক। সঙ্গে সঙ্গে নবী আমার মুস্কি হাসি দিয়ে বলে আল্লাহ আপনি যদি ফাতেমার বিয়ের ঘটক হন তাহলে পাত্রটা কে জানতে চায়? আমার আল্লাহ বললেন আমার বান্দা সমূহের ভিতরে সবচাইতে যোগ্যতম যুবক বান্দাকে আমি আল্লাহ ফাতেমার জন্য কবুল করেছি। এই যুবক বান্দার নাম হইল হযরত আলী। এখন চিন্তা করেন, আলীকে পছন্দ করছে কে? সেই মানুষটা কেমন বোঝা লাগবে না? রাসূল বলেছেন আমার আলীর ভিতরে 4টা কাজ সমান তালে বহাল থাকতো। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো দাওয়াত, 4 নম্বর হলো জিহাদ। কয়টা কয়টা? 1 নম্বর কি? ঈমান। ঈমান 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 যদি না থাকে পরে 3টার কোনোই দাম নাই। এই জন্য প্রথমটাই আমাদের ধরতে হবে, প্রথমটা হলো ঈমান। জোরে বলেন কি? আমরা সকলে ঈমান বুঝি? আমার সামনে যারা বসেছেন, আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, তোমাদের 2 নম্বর কাজ হলো আল্লাহর ভয় করা, 3 নম্বর হলো যথাযথ ভয় করতে হবে, আর 4 নম্বরে মুসলমান না হয়ে তোমরা মরিতে পারিবে না। মুসলমান হয়ে আমাদের মরতে হলে ঈমানটার দরকার আছে না নাই? খুব খেয়াল করবেন, হযরত আলীর মধ্যে 4টি কাজ সমানতালে বহাল থাকতো। 1 নম্বর কি? আল্লাহর নবী বলেছেন কিয়ামত পর্যন্ত আমি নবীর কোন উম্মত ঈমানের দিক দিয়ে আমার আলীকে ডাঙ্গাতে পারবে না। কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মত নামাজের দিক দিয়ে আমার আলীর চাইতে ভালো নামাজ পড়তে পারবে না। কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মত হযরত আলীর চাইতে ভালো করে দাওয়াতের কাজ করতে পারবে না। জিহাদের ময়দানে আলীর সামনে দাঁড়ানোর মতন কোন শক্তি পৃথিবীর কারো হবে না। সাপ কথা কয়টা? তার মধ্যে একটা নিয়ে আমি আজকে আলোচনা করব, সেটা হলো দাওয়াত। জোরে বলেন নাম কি? দাওয়াত। ওয়াজটা কিন্তু দাওয়াত না, ওয়াজটা হলো একটা ব্যবসা। কথাটা বুঝলেন? আমরা যারা ওয়াজ করি বিনিময়ে খাবারও পাই টাকাও পাই, কিন্তু নবী আমার দাওয়াতের বিনিময়ে কিছুই পাই নাই। যেটা পাইছে তাইফের ময়দানে পাথর খাইছে। জোরে কোন ঠিক কি না? হযরত আলী কিন্তু দাওয়াতের কাজ করতেন, তার জীবনীতে দাওয়াতকে প্রাধান্য দেওয়া হয়েছে। সেই হযরত আলী দাওয়াতের কাজ করার জন্য রাস্তা দিয়ে ঘোড়ার পিঠে চড়ে যখন যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখলেন রাস্তার ডান পাশে আল্লাহর ঘর মসজিদ দেখা যায়। মসজিদের সাথে সম্পর্ক কি? আরো ধরে কোন না, অন্য কিছু সম্পর্ক আছে? ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, নামাজ হয়ে যাওয়ার পরে আর মসজিদের মধ্যে থাকা যাবে না, মসজিদ থেকে জমিনে সরে পড়তে হবে, এই হুকুম কার? এখন মসজিদকে কেউ যদি মনে করে এটা আমার আড্ডাখানা, ঢুকছি তো ঢুকছি আর বের হব না, মসজিদের সাথে সম্পর্ক হলো মসজিদ, এটা হলো সেজদার সম্পর্ক, নামাজের সম্পর্ক, জোরে কোন ঠিক কিনা? এতে মসজিদের সৌন্দর্য বাড়বে যদি মসজিদ শুধুমাত্র নামাজের জন্যে আমরা ব্যবহার করি। হ্যাঁ, নামাজকে সাইজ করতে গেলে যে জিনিসের দরকার সেগুলো মসজিদে করা যাবে, আপত্তি নাই। আগে শোনেন, আগে ফতুয়া মনে মনে নিয়েন না। হযরত আলী আল্লাহর ঘর মসজিদ দেখার সঙ্গে সঙ্গে মনের মধ্যে তার বড় ইচ্ছা হয়, যদি আল্লাহর ঘরে ঢুকে দুই রাকাত নামাজ পড়তে পারতাম। আল্লাহর ঘর দেখলে মুসলমানের মহব্বত আছে না নাই? আজকে আপনাদের আল্লাহর ঘর দেখে এতই ভালো লাগলো, কি সুন্দর করে মসজিদ বানাইছে, সুবহানাল্লাহ। কারো বাড়ি মনে হয় এত সুন্দর নাই, যেমন আল্লাহর ঘর আপনারা সুন্দর করছেন, এত সুন্দর কারো বাড়ি আছে? তাহলে এই গ্রামের জন্য আল্লাহ রহমত বরকতের দরজা এমনিই খুলে দিছে, যারা আমার ঘরকে এত সুন্দর করে বানাইছে আমি আল্লাহ তাদের জন্য রহমত আর বরকতের দরজা খুলে দিলাম। এবং হাদিস শরীফ আছে, যে ব্যক্তি আল্লাহর ঘর বানায় দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানায়। আল্লাহর ঘর মসজিদে এশার নামাজ আমি আদায় করলাম, এই শহর গাড়ি শহর দিঘির যত মুসল্লি পুরুষ আছে, যারা সবাই পুরুষ মানুষ, তাদের সকলের উচিত কিন্তু এশার নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করা। কিন্তু মসজিদ এত ভালো, মুসল্লিদের এত ভালো দেখলাম না, কিছু যুবক খালি ঘুর ঘুর করে ঘুরলো, নামাজই পড়লো না। এই মাহফিলে এমনও যুবক থাকতে পারে যারা এখন পর্যন্ত এশার নামাজই পড়ে নাই, জোরে কোন এরকম আছে না নাই?
নামাজ পড়ে না, ওয়াজ শোনে। ওয়াজ শোনা হলো মুস্তাহাব, সারা জীবনে যদি আপনি একটা ওয়াজও না শুনেন আপনার আমল নামায় কোনো গুনাহ হবে না। আর এক ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা বাইনাল আবদি ওয়াল কুফরি তর্ক সালাত, যে ব্যক্তি একটা ওয়াক্ত নামাজ ইচ্ছা করে বাদ দিল সে আমার আল্লাহর সঙ্গে কুফুরি করলো, জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, বান্দার কাফের কাফের আর বান্দার মধ্যে পৃথক করার যে জিনিসটা সেই জিনিসের নাম হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়বে সে হবে বান্দা, আর যে নামাজ পড়বে না সে হবে কাফের।
কাজা নামাজের কোনো কাজা নাই, নামাজের কোনো কাজা নাই, এটা আমরা বানোয়াটি মশলা, নামাজের কোনো কাজা নাই, নামাজ পড়তেই হবে। এরকম ধান্দা করেন না যে কাজা করে পরে পড়বো, একবারে উমরি কাজা, উমরি কাজা, সারা জীবনের কাজা একবারে তুলতেছে, এইরকম সুযোগ ইসলামে নাই। এগুলো কে যেন করে দিছে? আপনা আপনি আসেন।
আল্লাহর বান্দা হযরত আলী আল্লাহর ঘরে নামাজ পড়তে মন চাই, দেহ আছে ঘোড়ার উপরে কিন্তু মনটা গেছে মসজিদে, জোরে কোন দেহ কোন জায়গায়?
ঘোড়ার উপরে, হযরত আলীর দেহ আছে ঘোড়ার উপরে কিন্তু মনটা গেছে মসজিদের ভিতরে।
ঘোড়া রাইক আল্লাহর ঘর মসজিদে যাবার চাই কিন্তু ঘোড়া বাঁধার মতন কোনো গাছও নাই, কোনো খুঁটিও নাই। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, ঘোড়াটা বাঁধিয়া মসজিদের মধ্যে আলী ঢুকতে চায় কিন্তু ঘোড়া বাঁধার মতন কোনো গাছও নাই, কোনো খুঁটিও নাই। এখন এইভাবে ঘোড়া রাইকা যদি মসজিদের মধ্যে যায় তাহলে নামাজ পড়ার পরে দেখবে ঘোড়া নাই, বিপদ বাড়বে না কমবে?
হযরত আলী এখন চিন্তায় পড়ে গেলেন,
মন গেছে মসজিদে, দেহ আছে ঘোড়ার উপরে, কেউ যদি মন দিয়া মসজিদে নামাজ পড়ে, দেহ যদি ঘোড়ার উপরে থাকে, বলেন তো তার নামাজ হবে?
হবে, কারণ মন তো মসজিদে।
হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, এই ঘোড়া রাইকা যদি মসজিদের মধ্যে যাই আর যদি নামাজ পড়ে দেখি ঘোড়া নাই তাহলে বিপদ বাড়বে না কমবে?
আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। এ ঘোষণা কার? সম্পদ আর সন্তান কিসের কারণ?
আজকে যেইগুলো সন্তান রাস্তায় ঘুরতেছে, কোরআনের মাহফিল আসতেছে না, এই সন্তানগুলো হাসরের ময়দানে ওই বাবার জন্য চরম বিপদের কারণ হবে, জোরে কোন ঠিক কি না? খালি সন্তান জন্মাইলে হবে না, ওদেরকে মানুষ করার দায়িত্ব বাপ মার উপর আছে না নাই?
জন্ম দিয়েই খালাস নাকি? আমাদের এলাকায় আগে আমি দেখছি ওই কতকগুলো বকরি ওই মর্দা বকরি, পুরুষ বকরি ওই গাড়ির সামনে দিয়ে সাইডে দেয় ধর্মের নামে, আর কোনো ঘর বাড়ি নাই, ওই খালি ভোগরা পাটা হয়ে সারাদিন ঘুরে বেড়ায়। আপনাদের এলাকাতে এরকম আছে? তো যারা এদের ঘুরতেছে কি মনে করতেছেন?
যারা এখানে বাবা আছেন আজকে মনে করতেছেন আপনার কিছু হয় না, ছেলে মাঝে মধ্যে আব্বা আব্বা করে ডাকে,
কিন্তু একদিন ঠেলা হবে। ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, আল্লাহ কোরআনে বলেছেন সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ, জোরে কোন কিসের কারণ?
ঘোড়া একটা সম্পদ, এই জন্য হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, আজকে যদি আমার ঘোড়া না থাকতো তাহলে আল্লাহর ঘরে ঢুকে আমি নামাজ পড়তে পারতাম, এখন ঘোড়াটা রাখবো কোথায়? বাদার মতন খুঁটিও নাই গাছও নাই। এমন সময় হযরত আলী দেখতেছেন রাস্তা দিয়ে আল্লাহর একজন বান্দা আসতেছে, মনে বড় খুশি হয়েছে, এই বান্দা যখন আমার কাছে আসবে ওর হাতে ঘোড়াটা দিয়া আমি আল্লাহর ঘরে ঢুকে দুই রাকাত নামাজ পড়তে চাই, মনে মনে বড় খুশি। আল্লাহর নবী বলেছেন কোনো অচেনা মানুষকে যদি আপন করতে চাও তাহলে কথাবার্তা বলার আগে তুমি তারে সালাম দাও, আসসালামু কবলাল কালাম, কথাবার্তা বলার আগেই দিতে হবে সালাম।
সালাম দেওয়ার একটা নিয়ম আছে না নাই?
সালাম দেওয়ার নিয়ম আছে, কিন্তু বাংলার অনেক মুসলমান সালাম দেওয়ার নিয়ম জানে না। মাহফিল আসার পরে অনেক বক্তাও ভুল করে, মাননীয় সভাপতি সাহেব, মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরের মা বোনেরা, আপনাদেরকে লক্ষ্য করে আমি ভক্তিপূর্ণ সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। ওই সালাম দেওয়ার আগেই বাতিল হয়েছে, কারণ মাননীয় সভাপতি বলেন আর প্রধানমন্ত্রী বলেন আর যাই বলেন না কেন, এটা সালামের পরে বলা লাগবে, আগে সালাম তারপরে কালাম, সালামের আগে কোনো কথা বলা যাবে,
এটা নবীর সুন্নত, জোরে কোন কার সুন্নত? এই জন্য আগে কি যদি কেউ বলে চাচা আসসালামু আলাইকুম, সালাম হবে?
কেউ যদি বলে হুজুর আসসালামু আলাইকুম তাহলেও সালাম হবে না, আগে সালাম তারপরে হুজুর, আগে সালাম তারপরে চাচা। যে ব্যক্তি সালাম দিবে আল্লাহ তার প্রতি খুশি হবে, 90টা নেকি দান করবে, আর যে ওয়ালাইকুম আসসালাম বলবে আল্লাহ তাকে মাত্র 10টা নেকি দান করবে।
আপনারা দেওয়ার তালে না নেওয়ার তালে? জোরে কোন? খালি নেওয়ার তালে। আমার একটা মোশন নাই, আমি সালাম দিব কেন? জনগণই আমারে সালাম দিবে, আমি হুজুর মানুষ ওয়াজ করে খাই, আমার কত সম্মান, আমি সালাম দিব কেন?
বাগান ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন কেউ যদি সবসময় সালাম দেওয়ার চেষ্টা করে, সালাম দিতে দিতে ওর অন্তরে কোনো অহংকার থাকবে না, ও আল্লাহর ওলি হয়ে দুনিয়া ছাড়বে।
আর কেউ যদি সবসময় সালাম নেওয়ার চিন্তা করে, এক সময় ওর অন্তরটা অহংকারে পরিপূর্ণ হবে, আর অহংকারের হাসর শয়তানের সঙ্গে হবে। এখন আপনারা কোন দেওয়ার তালে না নেওয়ার তালে? হযরত আলী সালাম দিবেন, সালাম দিয়ে লোকটাকে আপন করে তার হাতে ঘোড়াটা দিয়ে আল্লাহর ঘরে ঢুকে দুই রাকাত নামাজ পড়বেন।
লোকটা যখন সীমানার মধ্যে আসে, সঙ্গে সঙ্গে হযরত আলী সালাম দেয়া, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ।
লোকটা বলতেছে ওয়ালাইকুম আসসালাম, আপনি কে হুজুর? হযরত আলী বলতেছে ভাই জান, মেহরবানি করে আমার ঘোড়াটা যদি একটু সময়ের জন্য ধরেন ভাই, আমি আল্লাহর ঘরে ঢুকে দুই রাকাত নামাজ পড়তে চাই।
লোকটা বলে হুজুর আপনি দুই রাকাত কেন, আপনি 200 রাকাত পড়েন আমার কোনো আপত্তি নাই, আপনি নামাজ পড়তেই থাকবেন আমি ঘোড়া ধরেই থাকব।
হযরত আলী চমকে গেলেন, আপনারা তো সুবহানাল্লাহ কইলেন,
কিন্তু হযরত আলী চমকে গেলেন অতি ভক্তি, জোরে কোন অতি ভক্তি? যখন হযরত আলী সালাম দেয়া, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, লোকটা কিন্তু বলেছে ওয়ালাইকুম আসসালাম, আপনি কে হুজুর?
যেই লোকটা হযরত আলীর চেনেই না, সেই লোকটা যদি বলে আপনি 200 রাকাত কেন, 200 রাকাত পড়েন আপনি নামাজ পড়তেই থাকবেন আমি ঘোড়া ধরেই থাকব, অতি ভক্তি, জোরে কোন? আর সোরের মন এটা ঠিক না,
অতি ভক্তি সোরের লক্ষণ কিয়ামত পর্যন্ত ঠিক থাকবে,
কিন্তু সোরের মন পুলিশ পুলিশ, এটা 2001 সালে বাতিল হয়েছে। আমি নিজের চোখে দেখছি, আমি নিজের চোখে দেখছি। পাবনা থেকে ওয়াজ করে যখন সকালবেলা যাচ্ছিলাম, আমার এলাকার এক চোরক পুলিশ ধরে নিয়ে আসতেছে ভুটভুটিত করে, ভটভটি ভটভটিত করে নিয়ে আসতেছে। তো ওই চোর পুলিশও ঘুতে মারতেছে, পুলিশও চোরক ঘুতে মারতেছে, মনে হয় ওরা দুই বন্ধু। আমি তখন পাঁচ ফিট গাড়ি ব্রেক করলাম, কিছু লোক আমার এসে বলতেছে, হুজুর এলাকার সবচাইতে বড় চোরক পুলিশ ধরে নিয়ে গেছে, যে পিটন দেওয়া দিছে। আমি বললাম তোমরা যা বলতেছ, মনে মনে ভাবতেছি আমি চোখে কি দেখলাম। কয়েকদিন পর ওই চোরের সঙ্গে আমার দেখা হয়েছে, আমি কইলাম নিজের চোখে দেখলাম রাস্তায় তুমি পুলিশকে খুঁতা মারতেছো, পুলিশ তোমারে খুঁতা মারতেছে, মরা তোমরা দুই ভাই। কিন্তু এলাকাতে এসে শুনলাম তোমারে নাকি ধরে নিয়ে গেছে চুরির অপরাধে। এর রহস্য কি, মারেফত কি জানতে চাই? সুর মুচকি মুচকি হাসার বলে, হুজুর আমিও যা পুলিশ হতাই, আমরা চুরি করি আর এরা সাদা খায়। তবে চোরের মন, ও বলতেছে চোরের মন হলো র‍্যাব, র‍্যাব বলে কোন চোরের মন? তাই বলে সব পুলিশ নয়, আজও বাংলাদেশে এমনও পুলিশ আছে যারা নিজের জীবনকে বাজি রেখে চোর ডাকাতকে ধরতেছে, ধরে কোন ঠিক কি না? তবে দুই একটা পুলিশের জন্য, পুলিশ জাতের বদনাম হয় রে আল্লাহর বান্দারা। হযরত আলী যার হাতে ঘোড়া দিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছেন, এই লোকটা হলো ঘোড়া চোর, ধরে কোন কি চোর? চোরের হাতে দেশ দিয়া, চোরের হাতে ঘোড়া দিয়া, জোরে কোন চোরের হাতে দেশ দিয়া, চোরের হাতে ঘোড়া দিয়া। কেউ যদি মসজিদে যায়, যতই সুন্দর মসজিদ হোক না কেন, যার হাতে ঘোড়া দিছে এই লোকটাকে, জোরে কোন ভাই, দেশটা কার হাতে আমরা দিছি? এটা আমি শুনবার চাচ্ছি না, আমার ওয়াজ শুনলেই আপনারা বুঝতে পারবেন। কারণ মাথায় যদি চুলকানি হয়, পায়ের পাতায় চুলকানি ওষুধ মালিশ করলে কোনোদিন চুলকানি ভালো হবে না, কারণ যেখানে রোগ সেখানে ওষুধ মালিশ করা লাগবে, ধরে কোন ঠিক কি না? আজকে আমাদের বাংলাদেশের পরিস্থিতি এমন কেন হলো, কেন আজকে 90% মুসলমানের দেশের মানুষের চরিত্র এত নিচের দিকে গেল, কেন আজকে মানুষ আর সত্য কথা বলতে চায় না? আজকে হক কথা বলতে গেলে এত ভয় অন্তরে কেন মানুষের? এগুলো জিনিস যখন আমি পুরাপুরি আপনাদের বলবো, তখন আল্লাহর ঈমান থাকবে না, আল্লাহর প্রতি ইয়াকিন পয়দা হবে। ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস, ইয়াকিন যদি কারো পয়দা হয়, সে অবশ্যই ইমানের সাথে দুনিয়া ছাড়বে, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি ইমানের সাথে দুনিয়া ছাড়তে চাই না? হযরত আলী চোরের হাতে ঘোড়া দিয়ে আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকতেছে, মসজিদে ঢোকার আগে সাইদ হওয়ার দরকার আছে না নাই? কোনো বেসাইদা মানুষ যদি মসজিদে ঢোকে নামাজ হবে? বেসাইজ বোঝেন, বেসাইজ বোঝেন? মসজিদে ঢুকতে গেলে একটা নিয়ম মতো ঢুকতে হবে, সেই নিয়মটা হলো শরীর পাক, কাপড় পাক। সর্বপ্রথম যেই জিনিসটা বলা হয়েছে সেইটা হলো শরীর পাক, জোরে কোন কি পাক? কারো যদি শরীর না পাক হয়, ও যতই জুব্বা পরুক আর মাথায় টুপি দেক, আর যতই সুন্দর করে সূরা কেরাত তেলাওয়াত করুক, ওর নামাজ কোনোদিন হবে না। কারণ নামাজ পড়তে গেলে প্রথম শর্ত হলো শরীর পাক। শরীর পাক মানে কি, সাবান দিয়ে গোসল করা, 10 বালতি পানি মাথার দেওয়া? শরীর পাক মানে শরীরের ভিতরেও পাক হওয়া লাগবে। কেউ যদি সুদের টাকার গোস্ত খায় আর ঘুষের টাকার মাছ খাইয়া বাগানে গোসল করে ওযু করে যদি মসজিদে যায়, আল্লাহ বলে তোর বাহিরের চামড়া যতই পাক হোক না কেন, তোর গুদাম হলো না পাক, ধরে কোন কি? এই পেয়ারটা হলো বিশ্ব গুদাম। আপনাদের এলাকায় একটা গুদাম আছে না নাই, এর নাম কি? বিশ্ব গোডাউন। ওই বিশ্ব গোডাউনের চাইতে এটা হলো আরো বড়, এর নাম হলো বিশ্ব গুদাম। এই গুদাম সাফ না করা পর্যন্ত কাম হবে না। শরীর পাক, জোরে কোন কি পাক? তারপরে হলো কাপড় পাক। এই দুইটা জিনিস সাইজ না হয়ে কোনোদিন মসজিদের মধ্যে যায় কাজ হবে না। আমরা বাংলাদেশের মুসল্লিরা নামাজ পড়ি, যারাই পড়তেছি তাদেরও চরিত্র খুব একটা ভালো হয় না। এই জন্য অনেকে বলে তুই নামাজ পড়েও যা, আমি না পড়েও তাই। আমার পাঁচ ফিরের এক দোকানদার, পানির দোকানদার, আমি যখন মসজিদ থেকে বের হলাম, দোকানদার আমারে ডাক দেয়া বলে, হুজুর আপনাকে একটা মারিফত দেখাবার চাই। মারিফত কি দেখা যায় বলে, হুজুর আসেন খাতায়। ওরা খাতায় দেখি 400 টাকা 500 টাকা 600 টাকা বাকি করছে পান খায়। এরা সবাই এক নম্বর কাতারের মুসল্লি,
যারা সামনে কাতারে নামাজ পড়ে এই মুসল্লিরাই পান খায়া 400-500 টাকা বাকি করছে, দোকানদার বলতে দুধুর টাকা চাইলে দোকান তুলে দিবার চায়, এখন আপনার পিছনে সামনে কাতারে নামাজ পড়ে, এখন আপনি বলেন এরা কেমন মানুষ। আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা জাহান্নামে দিয়াছ রওয়ানা, আজও কেন আসল নামাজ ধরতে পারলা না, নামাজ খালি পড়লে হবে না, নামাজটা ধরা লাগবে, ধরে কোন কি করা লাগবে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন ইন্না সলাতা তানহানিল ফাশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায়া দিতে। যারা নামাজ পড়তেছি তাদের চরিত্রটা যদি ভালো হতো বেনামাজে আস্তে আস্তে কিন্তু নামাজে আসতো, জোরে কোন ঠিক কি না, কিন্তু যারা নামাজ পড়তেছি তাদের চরিত্র খুব একটা ভালো না, যার কারণে বাংলাদেশের অনেকে নামাজ পড়বার চায় না। রে আল্লাহর বান্দা যারা নামাজ পড়েন তাদের বিরুদ্ধে বলতেছি না, আমরা সুন্দর করে শুদ্ধ করে নামাজ পড়বো, জোরে কোন ঠিক কি না। হযরত আলী আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকতেছে ডান পায়ে, জোরে কোন কোন পায়ে, শুধু ডান পায়ে ঢুকতেছে না, জবান খুলে একটা দোয়াও পড়তেছে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন এই দোয়া পড়ে ডান পায়ে কেউ যদি মসজিদের মধ্যে ঢুকে যায়, সে শুধু মসজিদের মধ্যে ঢুকলো না, ও যেন আল্লাহর রহমতের কোলে জায়গা পাইল। আল্লাহর রহমতের কোল বোঝেন, সুবহানাল্লাহ তো ঠিকই কইলাম ভাই, আমরা সুবহানাল্লাহ কর হাতের, কারণ সুবহানাল্লাহ বলতে গেলে কোনো মাদ্রাসাত ভর্তি হওয়া লাগে, সুবহানাল্লাহ শিখতে কোনো হুজুর ধরা লাগে, সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবাই বলি, সুবহানাল্লাহ খুব বলি আমরা, বাংলাদেশের মুসলমান সুবহানাল্লাহ এক নম্বর, সুবহানাল্লাহ ঠিকই কইছেন, বলবেন আপনারা যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার জান্নাতে আল্লাহ একটা গাছ লাগাই দিবে, সে গাছের মালিক কে, আল্লাহ কেন, যিনি সুবহানাল্লাহ বলবেন তিনি গাছটার মালিক হবেন, যতবার সুবহানাল্লাহ বলবেন ততগুলো গাছ আমার আল্লাহ লাগাই দিবে, এত বড় বড় গাছ আল্লাহ লাগাইবে যে গাছের ছায়া অতিক্রম করতে তেজস্বী ঘোড়ার লাগবে 500 বছর। হাসরের ময়দানে এই সুবহানাল্লাহ বলা বান্দাকে আমার আল্লাহ যখন জাহান্নামের দিকে দিয়া দিবে, নেকি আর পাপ ওজন করি, নেকির চাইতে পাপ বেশি, এখন আল্লাহ জাহান্নামের ফতোয়া দিছে রায় দিছে, তখন সুবহানাল্লাহ গাছগুলো হাউ মাউ করে কাঁদতেছে, আল্লাহ ডাকতে বলে রে গাছ এমন করে কেন কাঁদতেছিস, গাছগুলো বলবে আল্লাহ আমাদের মালিকগুলো জাহান্নামে যায়, আমরা কার আশায় জান্নাতে দাঁড়িয়ে থাকি, আল্লাহ বলবে গাছ রে তাহলে তোমরা কি চাও, গাছগুলো বলবে মালিক যাবে যেখানে আমরাও যাব সেখানে, আল্লাহ বলবেন গাছ রে তোদের মালিক জাহান্নামে যায়, আমি আল্লাহ তোদেরকে জাহান্নামে পুরাবার পারবো না, গাছগুলো বলবে আল্লাহ এটাই যদি তোমার চাওয়া হয় তাহলে এই মালিকগুলো তো আমাদের দিকে ফিরে দিলেই ল্যাটা চুকে যায়, আল্লাহ বলবেন গাছ রে তোদের ওসিলায় ওই সকল জাহান্নামি বান্দাকে আবার জান্নাতি ঘোষণা করে দিলাম। তাহলে সুবহানাল্লাহ বলা লাভ আছে না নাই, সবাই বলতেও পারবে না, তিনটা তসবিহ একমাত্র ইমানদার ছাড়া কেউ বলতে পারবে না, একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার, একমাত্র ইমানদার যারা তারা জবান খুলে বলবেই বলবে, সে যত গুনাহগার হোক কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেই, কিন্তু যাদের ইমান নাই এদের এই জায়গাত একটা নফস এমন ভাবে আলাদা ভারী করে দিবে যারা মুখ খুলবে না। হযরত আলী আল্লাহর ঘরের মধ্যে ঢুকেই নিয়ত করছেন, চোরের হাতে ঘোড়া দিয়ে আল্লাহর ঘরের মধ্যে ঢুকি হযরত আলী নিয়ত করছেন, কিসের নিয়ত, জোরে কোন, আরো জোরে কোন, আমরা মসজিদের মধ্যে ঢুকি তো নামাজ পড়ার জন্যই, এই জন্যই আপনারা বলতেছেন হযরত আলী মসজিদের মধ্যে ঢুকি নামাজের নিয়ত করলেন, কিন্তু আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, মুসল্লি হওয়ার আগে তোমাকে তিনটা কাজ করা লাগবে, জোরে কোন কয়টা, আমার আল্লাহ বলছেন সফলতা যদি অর্জন করতে চাও তাহলে তোমার অন্তরের দিকে তুমি একবার তাকায় দেখো নামাজ পড়ার পজিশনে তুমি আছো কি না, দুই নম্বর হলো আল্লাহর জিকির করতে হবে তারপরে তুমি মুসল্লি হও, আগে হলে চলবে না, কারণ সাইকেলের পেডেল মারতে 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 কেউ যদি পেডেল বন্ধ করে দেয় আপনারা বলেন সাইকেল যায় কি যায় না, কেন যায়? আগে পেডেল মারার কারণে সাইকেলের মধ্যে এমন একটা গতি তৈরি হয়েছে, আপনি পেডেল বন্ধ করলেও সাইকেল অনেক দূর যাবে। দুনিয়ার মহব্বতের কাজ করতে 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 তার অন্তরে এমন একটা দুনিয়ার মহব্বত ঢুকে গেছে, ওই মসজিদের মধ্যে যে দুনিয়া যদি না বের করে নামাজের নিয়ত করে, এই দুনিয়ার মহব্বত থাকতে থাকতেই তার নামাজটাও শেষ হয়ে যাবে। এই জন্য তো আজান আগে দেওয়া হয়। আজান আগে দেওয়ার কারণ কি? হ্যাঁ, আজান আগে দেওয়ার কারণ মানে আপনাকে উজু করার জন্য, এটা করার জন্য, সেটা করার জন্য, গল্প মারার জন্য সময় দিছে। এত সময় দিছে কি জন্য? 15-20 মিনিট, আধ ঘন্টা। কারণ আজান হওয়ার সঙ্গে সঙ্গে জুমা থেকে যখন আজান দেওয়া হবে, মসজিদ যখন আজান দিবে, তখন ফাসাও সৈনিকের মতন জোরে জোরে তোমরা মসজিদের মধ্যে আসো। আসার পরে তোমার অন্তরকে আগে তাজকিয়া করো, তোমার অন্তরকে আগে পবিত্র করো, তারপরে আল্লাহর কিছুক্ষণ জিকির করো, আল্লাহকে স্মরণ করো, তারপরে ফাসল্লা, তারপরে তুমি মুসল্লি হও। দেখবেন বাজারের মধ্যে কোনো মসজিদ যদি হয়, দোকানদারা কিন্তু ঘড়ি দেখে, আজান দেওয়ার পরে ঘড়ি দেখে, কয়টার সময় জামাতে, কয় 4:15 আসর হবে, কয় এখনো 10 মিনিট আছে, তাহলে ঘড়ি দেখতেছে আর দোকানদারি করতেছে। যেই মাত্র দেখছে আর 2 মিনিট আছে, তাড়াতাড়ি তালা তুলে লাগিয়া মসজিদের মধ্যে এসে শেষ কাতারে, ফার্স্ট কাতার পাবে ওরা জীবনেও না, শেষ কাতারে আল্লাহু আকবার, যে নিয়ত করছে মন বলতেছে তাড়াতাড়ি তো তালা লাগাইলি সোলানি, কারণ মুখ বন্ধ, আল্লাহু আকবার কওয়ার পরে মুখ বন্ধ, কিন্তু মন তো আর বন্ধ নাই, মনের মুখ গল্প করতেছে কে রে পাগলা, তাড়াতাড়ি তো তালা লাগালি সোলানি, এই পকেটে দেখতেছে না আর। মুখের কথা বন্ধ হয়েছে কিন্তু মনের কথা বন্ধ হয় নাই। এই মনের কথা বন্ধ করার জন্য আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ আসতে হবে। আপনার মনের কথা বন্ধ হবে, মুখের কথা বন্ধ হবে, ওই নামাজটা মিরাজ হয়ে আল্লাহর কাছে আপনাকে পৌঁছায়া দিবে। হযরত আলী মসজিদের মধ্যে ঢুকে নিয়ত করলেন, আপনারা ভাবতেছেন নামাজের নিয়ত, হযরত আলী মসজিদের মধ্যে ঢুকে নিয়ত করলেন, আল্লাহ যে ভাইটা আমার ঘোড়া ধরে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিল, নামাজ শেষ করে তাকে 2টা দেরহাম হাদিয়া দিব। সুবহানাল্লাহ, বলেন লোকটা হলো কি চোর? চুরি কি করছে? তাই করেনি তো। যত মানুষ খারাপ হোক না কেন, যতক্ষণ খারাপই না করবে ততক্ষণ পর্যন্ত তার কোনো শাস্তি দেওয়া যাবে। হযরত আলীকে কে হত্যা করবে, এটা হযরত আলী 11 বছর জানতে পেরেছিলেন। সুবহানাল্লাহ, বলেন হযরত আলীকে কে হত্যা করবে, কার হাতে আল্লাহর বান্দা আলী শহীদ হবে, এটা 11 বছর আগে হযরত আলী জানতে পেরেছিলেন। বারবার বহু সাহাবী বলেছিল, আলী ভাই ওই ব্যক্তি তো আপনাকে হত্যা করবে, আপনি আগেই ওকে হত্যা করেন তাহলে ওর হাতের হত্যা হওয়া লাগবে না। হযরত আলী চোখের পানি বের করে বলে, বান্দার আরে শোনে না, যতক্ষণ পর্যন্ত আমাকে হত্যা করে নাই ততক্ষণ পর্যন্ত আমি হত্যার শাস্তি তারে কেমনে দে। তুইয়া মুইয়া মানুষ না হযরত আলী, যার ওয়াজ শুনলে ইয়াকিন পয়দা হবে, জোরে কর সুবহানাল্লাহ। হযরত আলী মসজিদের মধ্যে ঢুকে নিয়ত করলেন, যে ভাইটা আমার ঘোড়া ধরে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিল, নামাজ শেষ করে তাকে 2টা দেরহাম হাদিয়া দিব। কয় দেরহাম? সেই যুগের 2 দেরহাম বর্তমানের 2 টাকা না, শায়েস্তা খান আমলে 1 টাকায় কয় মন চাউল পাওয়া যাইতো? শায়েস্তা খানের আমলে 16 মন, দেখেন এই ইতিহাসগুলো আপনারা ভুলে যান কেন? বর্তমানে 1 টাকা দিয়ে কতটুকু চাউল পাওয়া যাবে? 1 টাকা? আমি ওই যে গ্যাসের পাম্পে, ওই যে গ্যাসের পাম্প, ঠেঙ্গা মারার গ্যাসের পাম্পে গ্যাস নেই বেশিরভাগ সময়। একদিন এক ফকির এসে আমাকে বলতেছে, হুজুর একটু সাহায্য করেন। আমি কইলাম, সব ফকির ভিক্ষা চাই, তুমি আমার সাহায্য কেন? বলে সাহায্যের মাপ একটু বড়। আমি পকেট থেকে 2 টাকা বের করে যখন দিচ্ছি, ফকির বলতেছে, হুজুর এই গাড়ি ভাড়া নিচ্ছেন না কিনছেন? আমি বললাম, কেন ভাই? বলে আমিও যা, আপনিও তাই, আপনার মনটা একটু বড় হওয়া দরকার না, আপনি গাড়ির চড়ে বেড়ান আর 2 টাকা ফকির ভিক্ষা দেন। আমি পকেট থেকে 10 টাকা বের করলাম, ফকির বলতেছে, আপনাকে সালাম দরকার নেই। আমি কইলাম, কত দেওয়া লাগবে? ফকির বলতেছে, 50 টাকার নিচে দিলে কি আর হয়? মনে মনে চিন্তা করলাম, বক্তার যেমন ডিমান্ড আছে ফকিরেরও তেমন ডিমান্ড আছে, বর্তমান ফকিরেরা 1 টাকাও ভিক্ষার নিবার চাই না, জোরে কোন কথা ঠিক কিনা? আর শায়েস্তা খানের আমলে 1 টাকায় 8 মন চাউল পাওয়া যাইতো, তার চাইতে আগের আমল হলো হযরত আলীর আমল। সেই আমলে তিনি নিয়ত করেছেন যে ভাইটা আমার ঘোড়া ধরে আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিল, নামাজ শেষ করে তাকে দুইটা দেরহাম হাদিয়া দিব। এই কথার দ্বারা বোঝা গেল ভালো কাজে যারা সহযোগিতা করবে তাদের হাদিয়া বেশি কম? আরো জোরে কোন ইসলাম কিন্তু ভালো কাজে যারা সহযোগিতা করবে তাদের হাদিয়া বেশি দিবে। আগডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাকডোল লোক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা যারা শিখাবে তাদের বেতন হবে 500 টাকা। আর জালিকাল কিতাবুল আরাইবাফি হুদাল্লিল মুত্তাকিন, এই সত্য কোরআন যারা শিক্ষা দিবে ইসলামের আইন থাকলে তাদের বেতন হতো 60,000 টাকা। কিন্তু ইসলাম নাই বাংলাদেশে, খালি মুসলমান আছে। এই জন্য তো আমি দাসুরিয়ার এক চাষটলে যখন চা খাচ্ছি এক লোক সাইড থেকে বলতেছে ইসলামও নাই শান্তিও নাই, ইসলামও নাই শান্তিও নাই। আমি বললাম তুমি ঠিকই বলছো ভাই, ইসলামও যদি না থাকে শান্তিও যদি না থাকে তুমি ঠিক হয়েছো, ইসলাম না থাকলে শান্তি থাকবে না। বলে হুজুর আমি যেটা বলতেছি আপনি সেটা বুঝবার পারতেছেন না, আমাকে মুসলমানের বেটা ইসলাম হিন্দুর মেয়ে শান্তি নেওদা হয়েছে, সকালে সবাই খুঁজতেছে ইসলামও নাই শান্তিও নাই। আমি কইলাম তোমার কথাও ঠিক আছে আমার ধারণাও ঠিক আছে, ধরে ঠিক কি না, তোমার কথাও ঠিক মুসলমানের সন্তান ইসলাম হিন্দুর মেয়ে শান্তি কিনে গেছে এটাও ঠিক আছে, কিন্তু আমি যেটা ভাবতেছি এটাও ঠিক, ইসলাম যদি না থাকে সেখানে শান্তি থাকবে? আমাদের বাংলাদেশে ইসলাম আছে, এই জন্য বাংলাদেশের শান্তি নাই। যতই শান্তির জন্য চর্চা করা হোক 1 ইঞ্চি জায়গার উপরে শান্তি প্রতিষ্ঠা হবে না যতক্ষণ পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা না হবে। জোরে কোন কথা ঠিক কিনা? যারা কোরআনের মাহফিলে বসেছেন ভাই একটু মনোযোগ দিয়ে শোনেন, ইয়াকিন পয়দা হবে। হযরত আলী নিয়ত করেছেন কারণ ভালো কাজে সহযোগিতা করবে তার হাদিয়া বেশি না কম? একই লোকের একটা সন্তান খুব মহব্বতের ছেলে, ইংরেজি মাস্টার পড়ায় মাস গেলে 1,500 টাকা প্রাইভেটের বেতন দেয়, বাংলার মাস্টারকে 1,000 টাকা দেয়, তারপরে অঙ্ক যে পড়ায় তাকে মাসে 1,200 টাকা দেয়। ওই একই ছেলেকে মসজিদের ইমাম 3 মাস হলে কোরআন পড়ায়, একটা বারও খেয়াল নাই। ইংরেজির মাস্টারকে 1,500 টাকা দেয় মাসে, বাংলা দেয় 1,000, অঙ্ক দেয় 1,200, কিন্তু আল্লাহর কোরআন 3 মাস হলে ছেলেটাকে পড়াইতেছে, একটা বারও হুজুরের দিকে খেয়াল নাই। 3 মাস পরে যখন ছেলে কইছে আব্বু এখন আমি নিজে নিজেই কোরআন পড়বার পারি, তখন দেখতেছে হুজুরকে তো বিদায় করা দরকার। 3 মাস পরে হুজুরের দরবারে এসে সালাম দেয়, সালাম আলাইকুম হুজুর, আপনি কত কষ্ট করে আমার ছেলেকে কোরআন শরীফ পড়াইছেন, হুজুর আপনি কত কষ্ট করে ছেলেটাকে কোরআন পড়াইছেন হুজুর, তবে আমি শুনেছি আল্লাহর কোরআন শিক্ষা দিয়া হাদিয়া লওয়া জায়েজ নাই। হুজুর মনে মনে চিন্তা করে আল্লাহরে এই হুজুর মারার ফতুয়া এর কে শিখাইল? এটা হলো হুজুর মারা ফতুয়া। জোরে কোন কি মারা ফতুয়া? ইংরেজি মাস্টারকে মাস গেলে 1,500 টাকা বেতন দেয় ওখানে কোনো ফতুয়া নাই, অঙ্কের মাস্টারকে মাস গেলে 1,200 টাকা বেতন দেয় ওখানে ফতুয়া নাই, বাংলার স্যারকে 1,000 টাকা দেয় ওখানে ফতুয়া নাই, কিন্তু শুনেছি আল্লাহর কোরআন যারা শিক্ষা দেয় তাদের হাদিয়া লওয়া জায়েজ নাই। ইমাম মনে মনে কানতে চাল্লাহ কোন দেশে আমি জন্ম নিলাম, যে দেশে হুজুর মারার ফতোয়া আছে কিন্তু অন্য কিছু মারার ফতোয়া নাই, এই দেশের নাম হলো বাংলাদেশ। জোরে কোন কি দেশ? যত ফতোয়া সব কার উপর? হুজুরের উপর। মাটির বাড়িতে ইমাম থাকে, মোবাইলে নেটওয়ার্ক পায় না, মোবাইলে কি পায় না? নেটওয়ার্ক পায় না, মাটির বাড়িতে ইমাম থাকে, ইমাম চিন্তা করে 4,000 টাকাতে মোবাইল কিনলাম, যতক্ষণ বাইরে থাকি ততক্ষণ নেটওয়ার্ক পায়, কিন্তু ঘরের মধ্যে গেলেই তো নেটওয়ার্ক আর পায় না। একজন বলে হুজুর নেটওয়ার্ক যদি ঘরের মধ্যে পাওয়ার চান তাহলে 340 টাকা দিয়ে একটা অ্যান্টেনা কিনেন। সেদিন থেকে ইমাম সপ্তপদী মার্কেট থেকে মোবাইল অ্যান্টেনা কিনে বাঁশের মাথায় যখন লাগায় দেয়া ওই তারটা দিয়ে যখন মোবাইলের পিছনে ঢুকায় দেয় তখন থেকে মোবাইল নেটওয়ার্ক পায়, ইমাম ঘরের মধ্যে থেকে হ্যালো সালাম দেয়, কিন্তু এক তেলতেলা গোয়েন্দার রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতেছে মাসের মাথায় অ্যান্টিনা, হুজুর তাহলে টিভিও কিনছে মাসের মাথায় কি? আচ্ছা মোবাইল অ্যান্টিনা না টিভির অ্যান্টিনা এটা বোঝার দরকার আছে না নাই? ওই না বুঝে গ্রামের মধ্যে বলতে যে কিয়ামত হবে, কিয়ামত হবে, কিয়ামত হবে, সবাই বলতে যে কিয়ামত কেন হবে, বলে মসজিদের ইমাম হয়ে টিভি দেখতেছে, আমি নিজের চোখে দেখে আসলাম।
মসজিদের ইমাম হয়ে টিভি দেখতেছে, আমি নিজের চোখে দেখে ইসলাম এই ইমামের পাশে আর নামাজ হবে না। ওই বেটা তিন মাসও মসজিদে যায় না, কিন্তু সেই দিন জোহরের নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে ঢুকছে, সবাইকে বলতেছে কার পাশে তোমরা নামাজ পড়ো, তোমাদের নামাজ হবে না, এই জন্যই তো আমি মসজিদে আসি না। সবাই বলতেছে কি হয়েছে ভাই, বলে ইমামদের টিভি দেখতেছে, এটা কি তোমরা জানো, আমি নিজের চোখে দেখে আসলাম, তোমরা যার পাশে নামাজ পড়ো সেই হুজুর টিভি দেখতেছে। সমস্ত মুসল্লি চমকে বলে ইমাম হইয়া যদি টিভি দেখে তার পাশে আমরা নামাজ পড়ব না, আজ থেকে নতুন ইমাম আমরা নিয়োগ দিব। তেলতলা গোয়েন্দারের কথা মতো সমস্ত মুসল্লি জড়ো হইয়া বলতেছে এই ইমাম যখন আর চলবে না, নতুন আর একটা ইমাম নিয়োগ দেওয়া দরকার। নতুন একটা ইমাম নেওয়ার চিন্তা যখন মুসল্লিরা করতেছে, এমন সময় ইমাম সাহেব মসজিদের ভিতরে ঢুকতেছে দোয়া পড়ে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটা যখনই শেষ, মুসল্লি বলতেছে আপনার চাকরি নাই। ইমাম বলে কি হয়েছে ভাই, বলে আপনি ইমাম হয়ে টিভি দেখেন, আপনি ইমাম হয়ে টিভি কিনছেন, এই জন্য আপনার পাশে আমরা নামাজ পড়বো না। ইমাম জোরহাত করে বলতেছে ভাই জান, আমি তো টিভি দেখিনি, টিভি কিনেও নাই, কেমনে বুঝতেছেন ভাই? বলে তাহলে তোমার বাড়িতে বাঁশের মাথায় কি দেখলাম? বলে এটা হলো মোবাইল অ্যান্টেনা, আমার মোবাইল মাটির ঘরে নেটওয়ার্ক পায় না, এই জন্য একটা মোবাইল অ্যান্টেনা কিনে আমি একটু মোবাইলে যোগ করছি ভাই। তখন তেলতলা গোয়েন্দারকে সবাই ঘুতে মারতেছে, এই শয়তান কি দেখলি আর কি কইলি? ভাই মনে করছিলাম ভাই, মনে করার উপরে অভিযোগ, আর তদন্ত না করে ইমাম বাদ, মনে করার উপর অভিযোগ আর তদন্ত না করে ইমাম বাদ। আমাদের বাংলাদেশের আলেমদের অবস্থা হয়েছে তাই, ধরে কোন ঠিক কি না? মনে করার উপর অভিযোগ আর তদন্ত না করি জেলখানা, এখন জেলখানার মধ্যে রেখে তদন্ত করে বেড়াচ্ছে, দেখতেছে একটাও নাই। এখন সাইরা দিলে যদি বিপদ হয়, এটা তকবীরের সাইজ না, মরদের তকবীর হবে। পুরুষ মানুষ তকবীর দিতে মেয়ে মানুষের লাগাল পর্দা নাই, যা আসতে কবে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলোক কি কইলেন আপনারা ঘরে ঘরে কইছেন, ঢাকাতে একটা ওয়াশা ট্যাঙ্কি বানাইছে আপনারা দেখছেন, ঢাকায় ঢাকায় ওয়াশা একটা ট্যাঙ্কি বানাইছে, যে ট্যাঙ্কির মধ্যে 2 কোটি লিটার পানি আটে, এত বিশাল একটা ওয়াশা ট্যাঙ্কি বানাইয়া ঢাকার সমস্ত বাসায় পানি সাপ্লাই দিছে, কিন্তু এই ট্যাঙ্কির মধ্যে আছে একটা মরা মোষ, ওই মোষটা আস্তে আস্তে ফুলতেছে, ওই মোষটা আস্তে আস্তে পচতেছে, ওই মোষটা আস্তে আস্তে গলে গলে পানির মধ্যে মিশ্রণ হয়। এখন প্রত্যেকটা বাসায় ট্যাঙ্কি থেকে পানি আসে, ওই ললের পানি গিলাসের মধ্যে নিয়ে সবাই দোয়া পড়তেছে, ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। তুমি যতই দোয়া পড়ার বিসমিল্লাহ পড়ো, তুমি পানি কোনোদিন পাক পাবে না। ওই তোমার বাসার পানি যদি পাক পাবার চাও, তাহলে ট্যাঙ্কি সাফ করা লাগবে, জোরে কোন ঠিক কি না? ট্যাঙ্কির মধ্যে তুমি না পাক মোষ রাখবা, আর বাসার মধ্যে দোয়া পড়বা, তোমার পানি কোনোদিন পবিত্র হবে না। আজকে বাংলাদেশের ট্যাঙ্কির নাম হলো সংসদ, আরো ধরে কারণ ট্যাঙ্কির নাম কি? এই ট্যাঙ্কির মধ্যে মরা মশরাইকা। আপনি যতই ঘরের মধ্যে কোরআনের আলো জ্বালান কাম হবে না, এই জন্য যখনই স্লোগান দেবেন আল কোরআনের আলো সংসদে জালো, জোরে কোন ঠিক কিনা? তুমি যদি পবিত্র পানি পাওয়ার চাও, আগে ট্যাঙ্কি সাফ করো, জোরে কোন কি সাফ করো? ট্যাঙ্কি সাফ থাকলে পানি পবিত্র পাওয়া যাবে। আমরা বাংলার মুসলমান ঘরের মধ্যে কোরআন পড়ে কোনো লাভ পাচ্ছি না ভাই, ওই সংসদের মধ্যে আমরা আল্লাহর কোরআনের আইন চাই, জোরে কোন কি চাই? এই জন্য সবাই বলতে হবে, যারা যুবক আছো বাবা, কোরআনের পক্ষে যদি আজকে তোমরা স্লোগান দিবার পারো, এই স্লোগানটা জান্নাতের দরজা তোমাদের জন্য আল্লাহ খুলে দিবে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মাশাআল্লাহ। আমার সামনে যে পুরুষ মানুষ বসে আছে এ ব্যাপার আমার কোনো সন্দেহ নাই। এবার চলে আসি মূল আলোচনায়। হযরত আলী মনে মনে চিন্তা করে, আল্লাহ যে ভাইটা আমার ঘোড়া ধরে আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিল, নামাজ শেষ করে তাকে দুইটা দেরহাম হাদিয়া দেব। এই হাদিয়া দেওয়ার নিয়ত করে হযরত আলী দুই রাকাত নামাজের নিয়ত করলেন। ধরে কোন কয় রাকাত? দুই রাকাত নামাজের যখন নিয়ত করেছেন, এদিকে ঘোড়া চোর মনে মনে চিন্তা করে, লোকটা আমার হাতে ঘোড়া দিয়া মসজিদের মধ্যে ঢুকে যদি ঘোড়ার দিকে তাকায় থাকে তাহলে আমি যতই নিয়ত করে ঘোড়া ধরি চুরি করা যাবে না, আগে দেখতে হবে লোকটার নামাজের সাইজ কি রকম, ধরে কোন ঠিক কি না, ঘোড়াটা টাই না এনে মসজিদের দরজা বরাবর এসে এবার ভিতরের মানুষের দিকে তাকায় দেখতেছে, ভিতরে যেই মানুষটা নামাজের নিয়ত করে সেই মানুষের নাম কি? আরো ধরে কোন নামাজের সাইজ আছে না নাই? মুসল্লির দিকে ঘোড়া চোর তাকায় দেখতেছে, নামাজের সাইজটা অত্যন্ত ভালো, ঘোড়া চুরি করতে কোনো অসুবিধা নাই। যেরকম বগুড়ার বড় মসজিদে জামাত যখন জোহরের হয়ে গেছে, এক মুসল্লি একলাই একলাই নামাজ পড়তেছে আর জুতা চোর মনে মনে ভাবতেছে কেউ যখন মসজিদে নাই ও যখন একলাই আর জুতা চুরি করতে আমারে কেউ ধরতে পারবে না। এবার কাছে আইসা দেখে মুসল্লি বড় চালাক, যেখানে নামাজ পড়তেছে তার কাঠে বাক্স পাশেই চামড়ার জুতা চকচকা দেখা যায়। চোর হিসাব করতেছে জোহরের সুন্নত হলো চার রাকাত, এক রাকাত সুন্নত পড়েছে, এখন তিন রাকাত বাকি আছে, ও তিন রাকাত পড়তে পড়তে জুতা নিয়ে সাত মাথা পাড়ি দিব, এই মনে করে চোর সেই জুতায় হাত দিছে, ও নামাজ বাদ দিয়ে খফ করে চোরের হাত ধরছে। চোর বলতেছে, ভাই আপনি তো নামাজ পড়তেছেন। নামাজি বলতেছে, আমার মুখ আছে কাবার দিকে, চোখ আছে জুতার দিকে, তুই যতই চেষ্টা কর আমার জুতা চুরি করবার পারবি না। একজন হলো জুতা চোর আর একজন হলো নামাজ চোর। এই দুই চোরের মধ্যে বড় চোর কে? 90% মুসলমানের দেশে জুতা নিয়ে মসজিদের মধ্যে যাইতে হয়। চোরের বিধান আল্লাহর কোরআনের মধ্যে আছে না নাই? জোরে কোন আছে না নাই? যদি সেই বিধান আজকে সংসদে চালু করা হতো, আপনার হাজার টাকার জুতা নিয়ে মসজিদের মধ্যে ঢোকা লাগতো না, সোনার টোপলাও যদি মসজিদের দরজায় রাখতেন কেউ কোনোদিন হাত দিয়া স্পর্শ করতো না। রে আল্লাহর বান্দারা, হযরত আলী মসজিদের মধ্যে ঢুকে যখন নিয়ত করলেন, ঘোড়া চোর তাকায় দেখতেছে নামাজের সাইজটা কেমন, যে ব্যক্তি নামাজ পড়তেছে তার নাম কি? আরো জোরে কোন? আল্লাহর নবী বলেছেন, জিহাদের ময়দানে আমার আলীর সঙ্গে কেউ পারবে না। এটা যখন মক্কার কাফের বেঈমানের শুনতে পায় তখন তারা চিন্তা করলো, ইসলামকে ঘায়েল যদি করবার চাও আলীকে ঘায়েল করা লাগবে, আলী যতদিন পর্যন্ত ঘায়েল না হবে ততদিন পর্যন্ত ইসলাম ঘায়েল করা যাবে। কারণ তখনকার যুগের যুদ্ধের নিয়ম ছিল, আলীর সেনাপতি হইয়া সবার সামনে থাকতো আর আলীর পিছনে যারা থাকতো সবাই হতো নবীর সাহাবী মুসলমান। হযরত আলী বলতেন, এই নবীর সাহাবী আমার ভাইরা, তোমরা আমার পিছনে পিছনে আসো আর আমি সবার সামনে গিয়ে কাফেরদেরকে সাইজ করবার চাই। জোরে কোন সুবহানাল্লাহ! হযরত আলী মানুষটা কিন্তু খাটো ছিল, কিন্তু তার রাস্তা চলা এত দ্রুতগামী, তিনি সবার আগে সেনাপতি হয়ে যুদ্ধ শুরু করতেন আর আলীর পিছনে থাকতো সবাই নবীর সাহাবী মুসলমান। কাফের বেঈমানের চিন্তা করতে ইসলাম ঘায়েল করতে গেলে আলীকে ঘায়েল করা লাগবে। এই জায়গা শুরু হলো রে, হ্যাঁ রহমতের পানি, মাশাআল্লাহ, আপনাদের মাথার উপর আগে পড়া শুরু। এই জন্যই তো বলে হুজুর জোরে গেলেও দাওয়াত পাশে, আসতে গেলে কত পায় খাওয়া কাছে, লিওরের পানি আমার মাথার পড়তে কই রহমতের পানি। এই মহব্বত হুজুরের উপরে, তাই না? কি রে ভাই, এটা একটু সাপ্লাই দেওয়া যায়, ট্যাঙ্কি কি এখানেই কানা হলো নাকি রে? না খুব জোরে পড়তেছে তো, এই জন্য একটু সরাই নেই নাকি, কোন একটু সরাই নেই। ফায়দা হবে আলোচনাটা পুরোপুরি শুনলে বুঝতে পারবেন ঈমান কারে কয় আর ইয়াকিন কারে কয়। বাগান গো মক্কার কাফের বেঈমানরা চিন্তা করতেছে, ইসলামকে যদি ঘায়েল করতে চায় তাহলে ঘায়েল করতে হবে কাকে? আরো ধরে কোন? সমস্ত কাফের বলে আলীর ঘায়েল করবা কেমনে, যে সাহস করে আলীর সামনে যায় আলী তারে জাহান্নামে পাঠায় দেয়। আজ পর্যন্ত সাহস করে সামনে গেছে এমন কোন কাফের কোনোদিন ফিরে আসে নাই। তাহলে কেমনে আলীকে ঘায়েল করবে? একজন কাফের বলতেছে, আলীকে ঘায়েল করতে গেলে পিছন দিক থেকে মারতে হবে, সামনে দিক থেকে মারা যাবে না, মারতে হবে কোন দিক দিয়া? আসলে কাফের বেঈমানের চরিত্র পিছন দিক থেকে মারার, ধরে কোন ঠিক কিনা?
একজন কাফের বলে কেমনে পিছন দিক থেকে মারবে, কারণ আলীর পিছনে যারা থাকে তারা সবাই মুসলমান নবীর সাহাবী, তাহলে পিছন দিক থেকে মারারও কোনো বুদ্ধি নাই। একজন যুবক বলতেছে, ও কাফের নেতারা, তোমরা পিছন দিক থেকে মারতে চাও আলীকে, কিন্তু কেমনে মারবে তোমরা বুঝতে পারতেছো না। আলীকে যদি পিছন দিক থেকে মারতে চাও তাহলে আমাদের মধ্যে একজনকে মুসলমান শাস্তি হবে।